বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 24 জানুয়ারি, 10 মাঘ এবং ফার্সি 4 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে, facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের ঢাকা মহানগরীতে সক্রিয় ওমিক্রনের 3টি উপধরন নিয়ন্ত্রণে দফায় দফায় নির্দেশ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। আমিরাত ও সৌদি আরবে আবারও পাল্টা হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। আনসারুল্লাহ নেতা বলেছেন আগ্রাসন বন্ধ না হলে আঘাত চলবে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাব আবারও তলব, বাংলাদেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে চিঠি। এবং ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনকে সামনে রেখে গরম হচ্ছে রাজনীতির মাঠ। পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে চলছে বাগযুদ্ধ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে। তিনি আজ তেহরানের সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। সব পক্ষ এটা মেনে নিয়েছে যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার আর বের হওয়া চলবে না। 4টি ক্ষেত্রে আলোচনা চলছে, কিছু ক্ষেত্রে মত পার্থক্য কমে এসেছে। পরমাণু সমঝোতা বাস্তবায়নের গ্যারান্টি নিয়ে কথা হচ্ছে, এ বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা সব পক্ষই স্বীকার করছে। খতিবজাদে বলেন, ইরান ভিয়েনায় আলোচনায় অংশ নিচ্ছে যাতে টেকসই ও আস্থাপূর্ণ একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এ কারণে এ সংক্রান্ত গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা ও ইরানে দুদেশের নাগরিক আটক থাকার সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমেরিকায় আটক ইরানি নাগরিকদের বিষয়ে ইরান প্রথম থেকে উদ্বেগ প্রকাশ করে এসেছে। এটি একটি মানবিক বিষয়, এ কারণে আমরা সরাসরি ও পরোক্ষভাবে উদ্বেগের কথা জানিয়েছি। এর আগে আমেরিকা এ সংক্রান্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাতে অটল থাকলে সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, একটি মহাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন তার সবই আফ্রিকায় রয়েছে। কিন্তু পাশ্চাত্য সবসময় সেখানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়েছে, নানা পন্থায় তাদের স্বার্থ হাসিল করেছে। পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসির সঙ্গে তেহরানে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, টোগো সহ আফ্রিকার সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেয় তেহরান। বৈঠকে টোগোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ, তার দেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানান এই মন্ত্রী। এদিকে ব্রুনেইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ গোটা বিশ্বের সঙ্গে বিশেষ করে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। তেহরানে নিযুক্ত ব্রুনেইয়ের নতুন রাষ্ট্রদূত ইসমাইল আব্দুল মানাফ আজ ইরানি প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র জমা দেওয়ার সময় দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, তার দেশের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান চলবে। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গতকাল এসব কথা বলেন। আল বুখাইতি বলেন, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান চলবে। ইয়েমেনের ভেতরে সৌদি নেতৃত্বাধীন যে সমস্ত ভাড়াটে সন্ত্রাসী তৎপর রয়েছে তাদের বিরুদ্ধে যেমন অভিযান চলবে, একইভাবে বিদেশি আগ্রাসীদের বিরুদ্ধেও হামলা অব্যাহত থাকবে। আনসারুল্লাহর এই নেতা বলেন, যেসব দেশ ইয়েমেন আগ্রাসনে জড়িত তারা তাদের বর্বরতা গোপন করার জন্য বিভিন্ন ধরনের পথ ও পদ্ধতি ব্যবহার করছে। এ ধরনের বর্বরতার ব্যাপারে প্রথমে তারা অস্বীকার করে, পরে উপায়হীন হয়ে তারা হয়তো ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার ও তদন্ত করে দেখার কথা বলে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হুথি আন্দোলনের একজন মুখপাত্র। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইয়েমেনের হুথিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, তবে তা ধ্বংস করা হয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম আজ এই খবর দিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংস হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো আবুধাবির বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া সৌদি আরব বলেছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে আজ খুব ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আসির প্রদেশের দাহরান আল জানুব শিল্প এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে একজন বাংলাদেশি এবং একজন সুদানি কর্মী আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি দোকান এবং গাড়ির উপর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়লে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাব আবারও তলব করা হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাব আবারও তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। এর আগে 2016 সালে একবার ডক্টর ইউনুস ও তার পরিবারের লেনদেনের তথ্য সংগ্রহ করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ড। ফাইন্যান্সিয়াল ইউনিট বিশ্বদ্বারে পাঠানো চিঠিতে ডক্টর ইউনুসের নামে কোনো ব্যাংক হিসাব ক্রেডিট কার্ড থাকলে তা মঙ্গলবারের মধ্যে জানাতে বলা হয়েছে। সংস্থাটির একজন কর্মকর্তা জানান, আগে থেকে ডক্টর ইউনুসের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমাদের কাছে আছে। নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা বা আগের অ্যাকাউন্টে লেনদেন পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে ডক্টর ইউনুসের ব্যাংক হিসাব সংক্রান্ত যে তথ্য রয়েছে সেখান থেকে দ্রুততার সঙ্গে তথ্য সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। চিঠিতে বলা হয়েছে, যেসব ব্যাংকে তার হিসাব রয়েছে সেসব ব্যাংক এ সংক্রান্ত তথ্যের সফট কপি পাঠাতে হবে। উল্লেখ্য, 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে তিনি নোবেল পান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের ছত্তিশগড়ের কোরবা জেলায় ভারতকে কট্টর হিন্দু রাষ্ট্র বানানো এবং শুধুমাত্র হিন্দুদের সাথে সম্পর্ক রাখার শপথ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ হিন্দি গণমাধ্যম দ্য ওয়ার ওই ঘটনা প্রকাশ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিছু লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কোরবা জেলার পুলিশ সুপার বজরাম প্যাটেল গণমাধ্যমকে বলেন, জেলার কোতোয়ালি থানা এলাকার পুলিশ প্রমোদ আগরওয়াল এবং অন্যদের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। প্যাটেল বলেন, জেলায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ ওই মামলাটি নথিভুক্ত করেছে। তিনি বলেন, ওই ভিডিওতে প্রমোদ আগরওয়ালকে শনাক্ত করা হয়েছে, অন্যদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ভিডিওটি তদন্ত করে দেখা গেছে ভিডিওটির ভাষা সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করছে। ভারতের উত্তরপ্রদেশে পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ভারতের আসল শত্রু হল চীন, কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে। সমাজবাদী পার্টি বা সপা প্রধান রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমাদের আসল শত্রু হল চীন, কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে। আজ সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ওই ইস্যুতে বলেন, তিনি বলেন, অখিলেশ যাদবজি পাকিস্তানকে শত্রু মনে করেন না, তিনি মনে করেন বিজেপি ভোটের জন্য পাকিস্তানকে শত্রু মনে করে। এটা অত্যন্ত দুঃখজনক, চিন্তার বিষয় ও লজ্জার। সেজন্য অবিলম্বে অখিলেশজিকে ওই বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করা সহ ক্ষমা প্রার্থনা করা উচিত। ওই ইস্যুতে উত্তরপ্রদেশের বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং সমাজবাদী পার্টির জাতীয় সভাপতিকে টার্গেট করে বলেছেন, অখিলেশ যাদব বলছেন পাকিস্তান আমাদের এক নম্বর শত্রু নয়। তাহলে কি এক নম্বর শত্রু সেই ব্যক্তি যিনি ভারতে থেকে জিন্নাকে সর্দার প্যাটেলজির সঙ্গে তুলনা করে? এদিকে বিজেপি নেতাদের দাবি ও মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে সমাজবাদী পার্টি। দলটির মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়া আজ বলেছেন, বিজেপি ঘৃণার রাজনীতি করে। তিনি বলেন, রাজ্যে পাঁচ বছর সরকার চালানোর পরেও বিজেপির অসহায়ত্ব হল তারা উন্নয়নের বিবরণ দিতে পারছে না। কিভাবে সমাজে বিদ্বেষ ছড়ানো যায় এবং কিভাবে মানুষকে বিভক্ত করা যায়, বিজেপি এখনও সেই পুরনো রীতি অনুসরণ করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাশ হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো। মিডল ইস্ট আই এ খবর জানিয়ে বলেছে, ফ্রান্সের পার্লামেন্ট গত মঙ্গলবার একটি আইন সংশোধন করেছে যেখানে যেকোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ধর্মীয় নিদর্শন পরিধান নিষিদ্ধ করা হয়েছে। উগ্র ডানপন্থী সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনীটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত সংশোধনীতে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়। সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ধর্মীয় নিদর্শনের আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের মানবাধিকার কর্মী মারিয়া ডি কার্টেনা বলেছেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ফ্রান্সে ইসলাম আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ। ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আমেরিকা দাবি করছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে, তবে মস্কো আমেরিকার এই দাবি নাকচ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল এক বিবৃতিতে স্বেচ্ছায় এসব পরিবারকে দেশে ফেরার পরামর্শ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক অথবা ব্যক্তিগত যানবাহনে করে ইউক্রেন ছাড়া উচিত। দূতাবাসের জন্য যেসব কর্মী খুবই জরুরি নয় তাদেরও ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে সেখানকার মার্কিন দূতাবাসের উপর মারাত্মক প্রভাব পড়বে। এ অবস্থায় কনস্যুলার সার্ভিস অব্যাহত রাখা সম্ভব হবে না, এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশে পাঠানোর বিষয়টি কঠিন হয়ে পড়বে। রাশিয়া ইউক্রেনে একজন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে তাকে গুজব উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া বলেছে নেটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে ব্রিটিশ সরকার যে গুজব ছড়িয়েছে তা থেকে আরেকবার প্রমাণিত হয়েছে যে নেটোভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। টুইটার বার্তায় আরও বলা হয়েছে আমরা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন কথাবার্তা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে শনিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল তাদের কাছে এমন তথ্য রয়েছে যে রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করার পাশাপাশি একজন রুশপন্থী নেতাকে কিয়েভের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কোন প্রমাণ উপস্থাপন ছাড়া আরও জানায় ইউক্রেনের সাবেক রুশপন্থী সংসদ সদস্য ইয়েভেন মুরাইয়েভকে কিয়েভের ক্ষমতায় বসানোর জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় 4+1 গ্রুপের সাথে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে 4+1 গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনার 29তম দিন অতিবাহিত হল। ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক ইউরোপের সমন্বয়কারী এনরিকা মোরার সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি 4+1 গ্রুপের প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। বৈঠক শেষে ভিয়েনায় রুশ আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সংলাপ ইতিবাচক গতিতে এগিয়েছে। প্রকৃতপক্ষে সংলাপ ইতিবাচক গতিতে এগিয়ে গেলেও পাশ্চাত্য এখনও নানা ভিত্তিহীন প্রস্তাব তুলে ধরে সংলাপে ধীরগতির জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা চালাচ্ছে। একই সাথে তারা আলোচনার টেবিলে এমনভাবে ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে দেশটির কাছ থেকে আরও বেশি ছাড় আদায় করা যায়। পাশ্চাত্য পরমাণু ক্ষেত্রে অস্থায়ী সমঝোতার কথা বলছে অথবা দ্রুত সমঝোতায় পৌঁছার জন্য ইরানকে আলটিমেটাম দিচ্ছে। এ লক্ষ্যে তারা ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য হুমকি ও অপপ্রচার চালাচ্ছে। মার্কিন এনবিসি নিউজ চ্যানেল দাবি করেছে ভিয়েনায় চলমান আলোচনায় রাশিয়া ইরানের সঙ্গে অস্থায়ী সমঝোতার প্রস্তাব দিয়েছে এবং সে অনুযায়ী ইরান পরমাণু সমঝোতায় কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিনিময়ে দেশটির ওপর থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ইরান ভিয়েনায় আলোচনা শুরুর প্রথম থেকেই বলে আসছে সংলাপকে অবশ্যই যৌক্তিক পন্থায় এগিয়ে নিতে হবে এবং এখানে ইরানের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না এবং সংলাপ অর্থপূর্ণ হতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদেও এর আগে বলেছিলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্ষতিপূরণের জন্য উত্থাপিত খসড়া প্রস্তাব অনুযায়ী আমরা আলোচনা চালিয়ে যাব এবং এখানে পর্যায়ক্রমে কিংবা অস্থায়ীভাবে সমঝোতায় পৌঁছার বিষয়ে কোনো কথা হচ্ছে না। ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা আব্বাস আসলানি বলেছেন পাশ্চাত্য আসলে পরমাণু ক্ষেত্রে ইরানের সক্ষমতায় আরও সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করছে যাতে এ দেশটির কাছ থেকে পরবর্তীতে আরও বাড়তি দাবি দেওয়া আদায় করা যায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে সক্রিয় অমিক্রনের 3টি উপধরনে মানুষ সংক্রমিত হচ্ছে। করোনার এই সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে তিন দফায় বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে তিন দফায় বিধিনিষেধ জারি করেছে সরকার। 10 জানুয়ারি সভা সমাবেশ বন্ধ সহ 11 দফা নির্দেশনা দেওয়া হয়, যা 13 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরপর গত শুক্রবার 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা সহ 6 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস অর্ধেক কর্মকর্তা কর্মচারী দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে আজ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক এই চিঠিটি পাঠানো হয়েছে। ব্যাংকের সেবা নিতে আসা গ্রাহকদের আবশ্যিকভাবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানারও নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে। এর আগে গত বছর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকের লেনদেনের সময় কমানো সহ অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এদিকে বড়রা পরিস্থিতিতে ভাড়ার তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন ও বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে করোনার নতুন ধরন অমিক্রনের 3টি উপধরন বা সাব টাইপ চিহ্নিত করা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে ঢাকায় আক্রান্তদের মধ্যে 69% শরীরে অমিক্রনের এই ভ্যারিয়েন্টগুলো পাওয়া গেছে। ঢাকাস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা ICDDRB পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ICDDRB-র প্রতিবেদনে বলা হয়েছে, অমিক্রন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ থেকে জানা যায় ঢাকা শহরে 3টি সাবটাইপ রয়েছে। এগুলো আফ্রিকান, ইউরো আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অমিক্রন ধরনের সঙ্গে মিলে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্য অনুযায়ী দেশে এখন করোনা আক্রান্তের হার 31.29%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এরই সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রে আসুর প্রিয়জন। প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রে আসুর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেছেন, পিতামাতাকে কষ্টদানের পার্থিব পরিণতি সমূহের অন্যতম হচ্ছে দোয়া কবুল না হওয়া এবং তা নৈতিক আত্মিক পরিবেশকে অন্ধকার করে।
আমরা সবাই পিতামাতার সাথে উত্তম আচরণ করব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন বাংলাদেশ DX ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোখলেসুর রহমান। তিনি লিখেছেন, আমি প্রতিদিনই আপনাদের সম্প্রচারিত অনুষ্ঠান শুনে থাকি। গত বছর আমি আপনাদের কাছে মাত্র একটি চিঠি লিখেছিলাম, তাও আবার রেডিও তেহরানের বাংলা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শোনার স্মৃতির উপর লেখা। নতুন বছরের প্রথম দিনে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সুদীর্ঘ 40 বছর যাবত আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। তাই এই ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি প্রিয় বেতার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার পর আপনাদের কাছে নিয়মিত চিঠিপত্র লিখে যাব।
এই শ্রোতাবন্ধু কিন্তু তাঁর কথা রেখেছেন। নতুন বছরের প্রথম সপ্তাহেই তিনি 6টি চিঠি লিখেছেন। আমরা আশা করি মোখলেস ভাই এভাবেই আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন।
বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন পাঠিয়েছেন পরের মেইলটি। মেইলে তিনি নতুন ইসাই বছর 2022 উপলক্ষে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, উপস্থাপক, শ্রোতা ও পাঠকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নতুন বছর সবার ভালো ও সুন্দর কাটুক, রেডিও তেহরানের সাথে সকলের পথচলা সুন্দর ও আনন্দময় হোক এই প্রত্যাশা করি।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বগুড়ার চাঁদনি বাজার থেকে সাইফুল ইসলাম লিখেছেন, দেখতে দেখতে আরও একটি বছর আমাদের জীবনের পাতা থেকে ঝরে গেল। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি এবং সমৃদ্ধি, এই কামনা করছি।
নতুন ইসাই বছরের শুভেচ্ছা জানিয়ে আরো যারা ইমেল করেছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জের আলিসাহারদি থেকে এইচ এম তারিক, ফয়সাল আহমেদ শিপন লিখেছেন গোপালগঞ্জের ঘোড়াদাই থেকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এম এইচ সোহেল এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওয়াপাড়া শিমুলিয়া থেকে জাকির হোসেন।
নতুন বছর আপনাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই কামনা রইল। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র স্যান্নাল পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি নতুন বছরকে নিয়ে একটি কবিতা লিখেছেন, আমি বরং তাঁর কবিতার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। পুরনো দিনের সকল ক্লান্তি, ব্যথা ও বেদনা ভুলে পৌঁছে গিয়েছি আমরা নতুন বছর উপকূলে। অশান্তির ওই কালো মেঘ উড়ে যাক নববর্ষে, মৌন মুখ আজ মুখরিত হোক শান্তি সুখের স্পর্শে, হিংসা ও দ্বেষ দূরে সরে যাক, জয়ী হোক ভালোবাসা আজকের শুভ লগ্নে আমার, এই শুধু প্রত্যাশা।
বিধানচন্দ্র সেনালের কাব্য প্রতিভাটা এতদিন আমাদের কাছে অজানাই ছিল, তো চমৎকার কবিতাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, আমি 80 দশকের শেষ দিকে রেডিও তেহরান বাংলা বিভাগের শর্টওয়েভ মিটার ব্যান্ডে অনুষ্ঠান শোনা শুরু করি। সে সময় অনুষ্ঠান শুনে হাতে লিখা চিঠিপত্র ডাকযোগে রেডিও তেহরানের নিকট পাঠাতাম। চিঠির জবাব পেয়ে আমার মনপ্রাণ আনন্দে ভরে উঠত এবং চিঠিপত্র লেখার আগ্রহ আরও বেড়ে যেত। দীর্ঘ বিরতির পর গত বছর অর্থাৎ 2021 সালের জুলাই মাস থেকে নতুন করে রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে শোনার পাশাপাশি চিঠিপত্র লেখা আরম্ভ করি।
তো আমাদের বর্তমান অনুষ্ঠানমালা সম্পর্কে আব্দুল হাকিম ভাই কিছু লেখেননি?
হ্যাঁ, বিশ্ব সংবাদের পাশাপাশি সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর প্রশংসা করেছেন তিনি, মতামত তুলে ধরেছেন একটি কবিতায়। কবিতাটির প্রথম কয়েকটি লাইন এরকম।
তিনি যে কবিতাটি লেখার চেষ্টা করেছেন আমি তার কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি। রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি, নতুন করে জীবন গড়ি, জ্ঞানের পরিধি উন্নীত করি, সুস্থ ধারার গণমাধ্যম জানি, রেডিও তেহরানকে সবাই মানে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান শুনি মিলে মিশে, স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি রেডিও তেহরানের মৌলিক নীতি, রেডিও তেহরানের নিরপেক্ষ মান বিশ্বজুড়ে রাখে অবদান।
কবিতার মাধ্যমে রেডিও তেহরানের সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আব্দুল হাকিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়ার সকাল সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুল সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। বিশাল এ চিঠিতে তিনি 2021 সালের জুলাই মাসে রেডিও তেহরানের সাথে তার নতুন করে পথ চলা এবং তারপর তেহরানের প্রতি ভালোবাসা ও ভালো লাগার এবং চাওয়া পাওয়ার এক অনুভবের খতিয়ান তুলে ধরেছেন। লিখেছেন, বিগত 5-6 মাসে আমি রেডিও তেহরানে মতামত পাঠিয়েছি 123টি, রিসেপশন রিপোর্ট পাঠিয়েছি 6টি এবং প্রতিদিন ফেসবুক লাইভ অনুষ্ঠান শুনে তাৎক্ষণিক মতামত ও প্রতিক্রিয়া জানিয়েছি অসংখ্য। সেই সাথে রেডিও তেহরানের প্রিয়জন গ্রুপে সদা সক্রিয় হয়ে থেকেছি। এই সময়টাতে আমার প্রিয় বেতার থেকে দেওয়ার চেয়ে পেয়েছি অনেক অনেক গুণ বেশি। প্রিয়জনের প্রত্যেকটি অনুষ্ঠানে আমার চিঠির উত্তর পেয়েছি। পার্স টুডেতে প্রকাশিত হয়েছে 21টি চিঠি, নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে ঘোষিত হয়েছি। EQSL কার্ড পেয়েছি 2টি, যা আমার জীবনের চরম প্রাপ্তি বলে আমি মনে করি। তাই এই সুযোগে রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত আপনি যেভাবে রেডিও তেহরানের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন তা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। এ সম্পর্ক সবসময় বজায় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। 2021 সালের ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানিয়ে তিনি এই মেইলটি পাঠিয়েছেন। এ শ্রোতাবন লিখেছেন, এই সম্মান পেয়ে আমি আনন্দিত, উচ্ছ্বসিত এবং আবেগে আপ্লুত, যাদের একান্ত অনুরোধে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শোনা শুরু করেছিলাম সেই সব জ্ঞানী গুণী ও স্বনামধন্য শ্রোতাবন্ধু পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় নাজিমুদ্দিন, তরুণ মৈত্র, তপন বর্ষাক এবং বাংলাদেশের আব্দুল কুদ্দুস দাদা ভাইকেও অশেষ ধন্যবাদ জানাই। মনীষা রায় আরো লিখেছেন, শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার পাওয়ার পর রেডিও তেহরানের প্রতি আরো বেশি দায়িত্ব বেড়ে গেল, আর তা হল নিয়মিত অনুষ্ঠান শোনা, শেয়ার ও কমেন্ট করা, লাইক দেয়া এবং অনুষ্ঠান শুনে বেশি বেশি মেইল পাঠানো। তাই সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, এভাবেই যেন সৌহার্দ্য আর সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিয়মিত রেডিও তেহরানের সঙ্গে সংযুক্ত থাকতে পারি।
শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা লাভ করায় মনীষা রায় আপনাকে প্রিয়জন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে পরের মেইলটি এসেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাদির চর থেকে, আর লিখেছেন মোহাম্মদ সাগর মিয়া। এ শ্রোতাবন্ধু 2021 সালের রেডিও তেহরান আয়োজিত ফেসবুক শেয়ারার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। পুরস্কার জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এই মেইলে তিনি লিখেছেন, 2021 সালের মাঝামাঝি সময়ে রেডিও তেহরান থেকে ঘোষণা আসে সর্বাধিক শেয়ারার প্রতিযোগিতার। যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং রেডিও তেহরান মানুষের কাছে পৌঁছে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। যদিও আমি এর আগে থেকেই শেয়ার করে থাকি, তবে এই প্রতিযোগিতার ঘোষণা শুনে আগ্রহটা আরও বেড়ে গেল। তার ফল হিসেবে 2022 সালের 3 জানুয়ারি ঘোষিত ফলাফলে প্রথম স্থানে নিজের নামটি দেখে আমি খুবই আনন্দিত, উদ্বেলিত এবং গর্বিত। এটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।
সর্বাধিক শেয়ারার পুরস্কার জেতাই সাগর ভাইকে অভিনন্দন আর চমৎকার অনুভূতি জানিয়ে চিঠি লেখায় অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতা ও ডিএক্সআর এর সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি আব্দুল কুদ্দুস মাস্টার, প্রতিষ্ঠাতা সভাপতি শাপলা শহরের শ্রোতা সংঘ, উত্তর ঢলডাঙ্গা শিলঘুড়ি ভরিঙ্গামারি কুড়িগ্রাম।
ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
বেতার জগতে শ্রোতা হিসেবে আমি আসি আসলে সেই 70-এর দশকে। তখন অবশ্য রেডিও তেহরানে বাংলা সার্ভিস শুরুই হয়নি। পরবর্তীতে আমি কর্মজীবনে প্রবেশ করার পরে আমি প্রথমে পুরাতন একটা রিকমিশন রেডিও তিনি শোনা শুরু করি স্বাধীনভাবে, আর তখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বেতারঙ্গনে আমার বিতরণ শুরু হয়। আর রেডিও তেহরানের সাথে আমার সম্পর্ক তৈরি হয় মূলত 80-এর দশকের মাঝামাঝি, অর্থাৎ 1982-তে তেহরানের বাংলা অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। কিন্তু আমি তেহরানের সন্ধান পাই সম্ভবত 86-এর দিকে।
আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক বেতারের সঙ্গে যুক্ত আছেন, তো রেডিও তেহরানের কোন বৈশিষ্ট্যগুলো আপনার কাছে অন্যান্য বেতার থেকে আলাদা বলে মনে হয়?
আমার দৃষ্টিতে আমি যা বুঝি এবং মনে করি অন্যান্য বেতারের সঙ্গে রেডিও তেহরানের পার্থক্য মূলত এখানেই যে ইসলামী বিশ্বের সঠিক সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলি জানতে গেলে আমার মনে হয় একমাত্র রেডিও তেহরানের উপরে নির্ভরশীল হওয়া ছাড়া এটা সম্ভব নয়, অন্য কোনো মাধ্যম সেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ শোনা সম্ভব না। আর রেডিও তেহরান মজলুম জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে আমি মনে করি, এটা আমার মনে হয় প্রতিটি মুসলিম ব্যক্তিকেই এটা স্বীকার করতে হবে একবারকে, যে হ্যাঁ বিশ্ব মুসলিমের পক্ষে মজলুম জনগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য যত মিডিয়াই থাকুক এখানে রেডিও তেহরান অনন্য ভূমিকায় অবতীর্ণ।
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে চলতি বছরের 17 এপ্রিল রেডিও তেহরান 40তম বর্ষ পূরণ করতে যাচ্ছে, তো 40 বর্ষ পূর্তিকে সামনে রেখে আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
40তম বার্ষিকীর বৈশিষ্ট্যকে ধরে রাখতে এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে তুলে ধরার জন্য এখানে কিছু ব্যতিক্রম কিছু কর্মসূচি নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে এই 40তম বার্ষিকী উপলক্ষে অন্তত বাংলাদেশে এবং ভারতে একটি করে শ্রোতা সম্মেলন করা উচিত, আর সেই সাথে এই 40তম বার্ষিকী উপলক্ষে শ্রোতাদেরকে একত্রিত করে শ্রোতাদের লেখা দিয়ে পূর্ণাঙ্গ রূপে একটা পুস্তিকা বা স্মরণিকা প্রকাশ করা। আমার যেটা ব্যক্তিগতভাবে আমার আরেকটা ইচ্ছা, এটা পূরণ হলে আমি খুশি হব, পাশাপাশি আমার মনে হয় অন্যান্য শ্রোতা বন্ধুরাও উপকৃত হবে, সেটা হচ্ছে যে একটা ধারাবাহিক অনুষ্ঠান শুরু করা যদি যায় এই বছর থেকেই, সেটা হচ্ছে ইরানের শিক্ষা ব্যবস্থার উপরে, প্রি প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক স্তর, উচ্চ শিক্ষা, এভাবে পর্যায়ক্রমে যদি ধারাবাহিক আকারে যদি একটা অনুষ্ঠান শুরু করা যায় তাহলে আমরা ইরানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শ্রোতারা সম্যক ধারণা লাভ করতে পারবে আমার বিশ্বাস।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আব্দুল কুদ্দুস মাস্টার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ঢাকা সেনানিবাসের ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের প্রেসিডেন্ট সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বিশ্ব সংবাদ শোনার জন্য মুখিয়ে থাকি, দিন শেষে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আপডেটের জন্য অপেক্ষার প্রহর শেষ হয় রেডিও তেহরানের বিশ্ব সংবাদের মধ্য দিয়ে। দারুণ এক উত্তেজনা কাজ করে মনে মনে। কথাবার্তা অনুষ্ঠানের মধ্যে বিশেষত বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা হয় যা থেকে বিস্তারিত বিষয় জানা যায়। তবে সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণের তুলনা হয় না।
রেডিও তেহরানের বিশ্ব সংবাদ, কথাবার্তা ও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য সোহেল রানা হৃদয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওয়াপাড়া শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন জাকির হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরান মানে পারস্য উপসাগর তথা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সঠিক খবর আমাদের কাছে তুলে ধরা এবং ইসলামী সংস্কৃতিকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে শ্রোতাদেরকে আকৃষ্ট করা। তাই রেডিও তেহরানকে আমি কোনোদিন ভুলিনি আর ভুলবও না।
জাকির ভাইকে ধন্যবাদ রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি কবিতার আবৃত্তি। আবৃত্তি করেছেন বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া গ্রামের শ্রোতা হারুন অর রশিদ।
গগনে গরজ মেঘে ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে।
তো কবিতাটি শুনলেন আপনারা, আশা করি ভালোই লেগেছে। তো বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন, আবারও এই কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 24 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 85 বারের মতো পেছালো সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। প্রথম আলো, সাবি ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন মানব জমিন, ভিসির বাড়ির বিদ্যুৎ পানি বন্ধ কালের কণ্ঠ, দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, সরকারকে বিব্রত করতেই ইসি আইনের বিরোধিতা বললেন হানিফ। ভারতের শিরোনাম, মেয়েদের আগেই বিক্রি করেছি এবার বেঁচেছি কিডনিও, অন্ন জোটাতে মরিয়া আফগান মা আনন্দবাজার পত্রিকা। করোনা আবহে শেয়ার বাজারে ফের বড় ধস, প্রায় 2000 পয়েন্ট পড়ল সূচক। দৈনিক সংবাদ প্রতিদিন, আজকালের শিরোনাম, সময় বড্ড কম, ট্যাবলো বিতর্কে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছাল। এবার নিয়ে 85তম বারের মতো পেছাল এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য থাকলেও র্যাবের পক্ষ থেকে আজও আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আদালত আগামী 23 ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ ধার্য করেছেন।
লেখক গবেষক মহিউদ্দিন আহমদ তার মতামত কলামের শিরোনাম করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সমাচার। এতে লেখা হয়েছে, র‍্যাবের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন এরকম সাতজন কর্মকর্তা মার্কিন সরকারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। তাদের মধ্যে যাঁদের পাসপোর্টে মার্কিন ভিসা ছিল তা বাতিল করা হয়েছে এবং যারা ভিসার জন্য আবেদন করবেন তারা মার্কিন ভিসা পাবেন না। প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। আবার র‍্যাবের সঙ্গে কখনো সম্পর্ক ছিল না সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের, তারও মার্কিন ভিসা বাতিল হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপারে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে তাতে বোঝা যায় সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ।
ওই মতামত কলামে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্র এই অবরোধ বা কালো তালিকার কারণ হিসেবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে, যা বাংলাদেশ সরকার বরাবরই অস্বীকার করে এসেছে। সরকারের দাবি, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তা নাগরিক সংগঠন ও এনজিওগুলোর অপপ্রচার। তারা উল্টাপাল্টা তথ্য দিয়ে মার্কিন সরকারকে ভুল বুঝিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে এসেছে গুম এর বিষয়টি এবং ক্রস ফায়ারে মানুষ হত্যা। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে কেউ গুম হননি আর ক্রস ফায়ার বলে কিছু নেই। বিদেশে পড়াশোনার নামে সন্তানদের পাচারে আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সবাই একাট্টা।
এখানে আরেকটি প্রশ্ন উঠতে পারে, আপনি যুক্তরাষ্ট্রে যেতে চান কেন? এখানে কিছু রহস্য থাকতে পারে। যাদের ভিসা বাতিল হয়েছে বা ভবিষ্যতে হতে পারে বলে যারা আশঙ্কা করছেন তাদের ব্যাপারে আমার একটাই বক্তব্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এত অস্থির হওয়ার তো কিছু নেই। বাংলাদেশ তো সোনার দেশ হবে, এখানেই থাকুন, দেশের সেবা করুন। দৈনিকটির অপরাধ সংবাদ বিশ্লেষণে লন্ডন থেকে সাংবাদিক কামাল আহমেদ লিখেছেন, লবিংয়ের সব তথ্যই প্রকাশ করা হোক, বিএনপি বেআইনিভাবে দেশ থেকে টাকা বিদেশে পাঠিয়ে থাকলে তা অবশ্যই তদন্ত হওয়া উচিত। সরকার যে প্রতিবছর লবিস্টের পেছনে পৌনে ৩ কোটি টাকা করে খরচ করছে তার যৌক্তিকতা কি?
সাবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতীকী অনশনের খবরটি মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই প্রতীকী অনশন শুরু করেন। এ সম্পর্কে কালের কণ্ঠে লেখা হয়েছে, মানব শিকলে অবরুদ্ধ উপাচার্য ভবন, সেখানে বিদ্যুৎ পানি বন্ধ, ভিসির অপসারণ চেয়ে ৩৫ সংগঠনের বিবৃতি।
সরকারকে বিব্রত করতে ইসি আইনের বিরোধিতা বললেন হানিফ যুগান্তরের এ শিরোনামের খবরে। লেখা হয়েছে, সরকারকে বিব্রত করতে নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে। বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি এক এক সময় এক এক কথা বলে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।
এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের বিস্তারিত। কেন এতদিন নেতাজির মূর্তি তৈরি হল না? জন্মবার্ষিকীতে মোদী সরকারকে খোঁচা মমতার। দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, রাজ্যের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো বাতিল করে কেন্দ্র, তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েন চলছেই। মোদী সরকারের দিকে সরাসরি আঙুল তুলেছেন মমতা। তিনি বললেন, কেন এতদিন নেতাজির মূর্তি তৈরি হল না দিল্লিতে? দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজির ট্যাবলো প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট কোন হস্তক্ষেপ করবে না।
মেয়েদের আগেই বিক্রি করেছি, এবার বেঁচেছি কিডনিও, অন্ন জোটাতে মরিয়া আফগান মা, আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে। কোনো মতে মাথা গোঁজার ঠাঁই রয়েছে, তবে তাতে ১০ জনের সংসারে অন্ন যোগানের সংস্থান নেই। কাজ কারবার হারানো ভিটে হারা আফগান মা বাধ্য হয়ে বেঁচে দিয়েছেন নিজের দুই মেয়েকে, তাতেও সমস্যা কমেনি, বেঁচেছেন নিজের কিডনিও, অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে ওঠেনি। জোগাড় করতে হচ্ছে অসুস্থ দুই ছেলের হাসপাতালের খরচ, স্বামীর জন্য ওষুধ, শীতের দাপটের মাঝেই খরা এবং করোনার প্রকোপে কাজ হারানো পরিবারে আশার আলো নিভু নিভু। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, তালেবান শাসিত আফগানিস্তানে এরকম হাজারো রহমতের দেখা মিলবে। জাতিসংঘের মতে সাম্প্রতিককালে সবচেয়ে সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে আফগানিস্তান। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। আমিরাত ও সৌদি আরবে আবারও পাল্টা হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। আনসারুল্লাহ নেতা বলেছেন, আগ্রাসন বন্ধ না হলে আঘাত চলবে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের ব্যাংক হিসাব আবারও তলব, বাংলাদেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে চিঠি। ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনকে সামনে রেখে গরম হচ্ছে রাজনীতির মাঠ। পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে চলছে বাগযুদ্ধ। এবারে আরও কিছু খবর। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান পদত্যাগ করেছেন। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন, জাতীয় দুর্যোগের মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করেছেন। সার্কিসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নেননি, বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছেন। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার অজুহাতে মস্কোর বিরুদ্ধে পাশ্চাত্যের সমরসজ্জা শক্তিশালী করার অংশ হিসেবে হল্যান্ড সরকার বুলগেরিয়ায় F-35 জঙ্গি বিমান পাঠিয়েছে। শ্রোতা বন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।